السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. متفق عليه. الله رب العالمين وشش مهرباني আজকে প্রতি সপ্তাহের ন্যায় আমরা আলোচনা শুরু করতে পেরেছি দুরুদ ও সালাম পীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের যে আলোচনা, হয়তো আপনারা ভেবেছেন জিনের আলোচনায় মনে হয় আজকে হবে, জিনের আলোচনার মধ্যখানে আজকে বাদ দেওয়া হলো। যেহেতু বর্তমানে আমরা রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যে আমাদের আলোচনাগুলি হয় বা এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে অনেক কিছুই হয়, এ সম্পর্কে কিছু আমাদের অবগত হওয়া অত্যন্ত জরুরি। আজকের আলোচনা হবে হুকুকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, তিনি আমাদের কাছ থেকে কি পাওয়ার অধিকার, কি তিনি আমাদের কাছ থেকে পেতে চান, কি কি হক রয়েছে উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই হক সম্পর্কে যখন আমরা অবহিত হতে পারব, তখনই আমরা বর্তমান যুগে বা অনেক সময়ে রবিউল আউয়ালকে কেন্দ্র করেই হোক আর যে কোনো মুহূর্তেই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে সমস্ত প্রচলিত জিনিস রয়েছে এগুলি কতটুক ঠিক এবং বেঠিক আপনারাই এটার সিদ্ধান্ত নিতে সক্ষম হবে বলে আমি আশাবাদী। তবে সবসময় আপনাদের বলেছি যে একটু স্বাধীনভাবে বোঝার চেষ্টা করতে হবে, স্বাধীনভাবে শোনা এবং বোঝার চেষ্টা করলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। যখন আমরা রাসূলের হক সম্পর্কে জানতে পারবো, তখন বুঝবো যারা রাসূলের হক নিয়ে বাড়াবাড়ি করছে তারাও ঠিক না, যারা হক নিয়ে রাসূলের রাসূলকে মর্যাদা ক্ষুণ্ণ করছে তারাও ঠিক না, বরং যেটুক তার হক কোরআন এবং হাদিসের আলোকে সেইটুকুই আমাদের করা দরকার, যে এবং যেটুক কোরআন এবং হাদিসের বহির্ভূত সেটুক বর্জন করা উচিত। এটাই তো, কারণ আমরা যা গ্রহণ করব কোরআন এবং হাদিসের ভিত্তিতে, যা বর্জন করব তা কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিকে আমরা বর্জন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনটি মাত্র হক, কয়টি হক? মৌলিক তিনটি হক, মৌলিক তিনটি হক, এটার শাখা প্রশাখা অনেক হতে পারে। প্রথম হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করা, সম্মান করা, মর্যাদা দান করা, তাকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসা। মহাব্বত তিন প্রকার, একটা হলো তাবিঈ বা স্বভাবগত ভালোবাসা আর কি, যেটা মা তার ছেলে মেয়েকে ভালোবাসে, এর জন্য কিছু কিন্তু মাধ্যমে কিছু পায় না, কিছু পায় কি, কিছু পায় না, পাক আর না পাক মা সন্তানকে ভালোবাসবে, ঠিক না? শীতের সময় গরম মানুষ ভালোবাসবে, ঠিক না? ঠান্ডার সময় গরমের সময় ঠান্ডা পানি ভালোবাসবে, এটা এর মধ্যে কোনো সন্দেহ নেই। মাছ পানিতে থাকাই ভালোবাসে, কারণ তার স্বভাব হচ্ছে পানিতেই বসবাস করা। বাঘ, বাঘ ভালোবাসে মানুষকে, বা নেকড়ে বাঘ মানুষকে আক্রমণ করা, ওটাই তার ভালোবাসা। তাহলে আমরা শুধু মার ভালোবাসাটা দিয়ে বুঝতে যথেষ্ট যে তাবিঈ ন্যাচারালি স্বভাবগত, তাবিঈগত তাবিয়াতগত মানুষ একটা জিনিসকে ভালোবাসবে, এর জন্য কিন্তু তার পিছনে তার কিছু প্রয়োজন নেই, ভালোবাসতেই হবে এটা। আর একটা ভালোবাসা হলো আল হব্বুল ইজতিরারি, বাধ্য হয়ে ভালোবাসা, খেলার নাম্বাবাজি। আপনার মুদির ভালো না, ভালোবাসেন না, কিন্তু যখন তাকে জি স্যার জি স্যার আসসালামু আলাইকুম দেখা হলি আসসালামু আলাইকুম, কিন্তু আপনি অন্তর থেকে তাকে ভালোবাসেন না, হয় আকিদাগত মিল নাই, অথবা কাজে কামে আপনার প্রেশার দেয়, অথবা আপনার জুলুম করে বেতন ঠিক মতো দেয় না, ইত্যাদি ইত্যাদি, এটাও কিন্তু ভালোবাসা। আপনি দেখান বাহ্যিক যে আমি ভালোবাসি। আর একটা ভালোবাসা হলো আল হব্বুল ইখতিয়ারি, যেটা নির্বাচিত ভালোবাসা, নির্বাচন করতে হয় ভালো এবং মন্দর মাপকাঠিতে ভালোবাসা। এই ভালোবাসাটা আবার তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকার। বা এই ভালোবাসাটা তিনটা জায়গাতে আমরা নির্বাচন করতে, একটা হলো কি আল্লাহকে ভালোবাসা, এই হব্বুল ইখতিয়ারি নির্বাচন, এই ভালোবাসা অর্জন করতে হবে, অর্জিত ভালোবাসা। একজন মেয়ে একজন ছেলে বিবাহর পরের রাত্রিতে বাসর রাত্রিতে কিন্তু ভালোবাসা জমে যায় না যেমনটা জমে 10 বছর বা 5 বছর পরে, ঠিক কিনা? তাহলে এই ভালোবাসাটা অর্জন করতে হয়, আর এই ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে হতে পারে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা সম্পর্কে ইরশাদ করছেন সূরা বাকারার 165 নম্বর আয়াতে, ওয়ামিনান নাস মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর স্থলে অন্য অন্য আল্লাহ বানাই নিয়ে তাদেরকে ভালোবাসে, কিন্তু যারা মুমিন তারা কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর এই ভালোবাসাটা সবার ঊর্ধ্বে, আল্লাহর ভালোবাসাটা মুমিন এবং মুসলমানের দিলে সবার ঊর্ধ্বে হতে হবে, তাহলে এটা আল্লাহকে ভালোবাসা, খালেস ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কোনো প্রকার মোনাফিকি থাকবে না, কোনো প্রকার ধোকাবাজি থাকবে না, কোনো প্রকার শিরক থাকবে না, অন্য কারোর স্থান থাকবে না, নিচ্ছত্র যেই ভালোবাসার মধ্যে কোনো প্রকার খাদ থাকবে না, কোনো প্রকার ধোকাবাজি মুনাফিকি থাকবে না, এবং পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে। 2 নম্বর ভালোবাসা যেটা হলো কি আল্লাহর অস্তি ভালোবাসা, ঠিক আছে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসবো, মহব্বত করবো, এটা কোন ভালোবাসা? এই ভালোবাসা আল্লাহর অস্তি ভালোবাসা। আল্লাহ রাসূল আল্লাহর প্রিয় বান্দা, ঠিক না? প্রিয় রাসূল, রাসূলদের সর্দার ইত্যাদি ইত্যাদি, মানে মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আপনাকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে দায়িত্ব ছিল তার প্রতি আল্লাহর তাওহীদ প্রচার করা, শিরককে মিটিয়ে দেওয়া, সেই দায়িত্ব তিনি পালন করেছেন, ইত্যাদি ইত্যাদি বহু কারণ রয়েছে ভালোবাসার। এই জন্যে আল্লাহর ওয়ালিকে, কোনো মুমিনকে, কোনো আল্লাহর ভালো বান্দাকে, কোনো নবীকে, কোনো রাসূলকে ভালোবাসবো কি জন্যে? আল্লাহর হস্তে। তাকে ভালোবাসলে কে? আল্লাহ আমাকে ভালোবাসবেন, তাকে ভালোবাসলে আমার ঈমান মজবুত হবে। আর একটা ভালোবাসা হলো আল্লাহর সঙ্গে কাউকে ভালোবাসে, আল্লাহর কাছে চান, আবার ওয়ালির কবরে গিয়ে বলেন যে আমারে দেন, তা আল্লাহর সঙ্গে ভালোবাসা হলো না? এটা হলো কি শিরক। আজকের যে আমাদের ভালোবাসার আলোচনা সেটা হলো আল্লাহর অস্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসেন কেন? তিনি আপনার যা দেখতে পান আর যা দেখতে পান না সবকিছু নিয়ে আমাদের মালিক কিন্তু তিনি, ঠিক না? তিনি আপনাকে না থেকে কিছু ছিলেন না, তারপর আপনাকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি জিনিসের মালিক তিনি, রাব্বুল আলামিন আপনার নিঃশ্বাসের, আপনার খাদ্যের, আপনার চোখের, আপনার নাকের, আপনার কানের চলা ফিরা উঠা বসা, তার অনুমতি ছাড়া আপনি মুহূর্তের জন্য কিছু করতে পারেন না। একজন যদি আপনাকে বিপদের সময় 200 টাকা ধার দেয়, একেবারেই না, জীবনে ভুলবেন, যেই খালা আসার সময় আপনাকে 10,000 টাকা দিয়েছে, আরেকজন খালা আছে কোনো টাকা পয়সা আছে কিন্তু আপনার টাকা দেয় নাই, ধার বিদেশ আসার সময় ধার করেন না, যাওয়ার সময় কার জন্য গিফটটা কিনবেন? কার জন্যে? হ্যাঁ, এটা স্বাভাবিক। তাহলে যে আপনাকে দেয় তাকে আপনি ভালোবাসেন, তবু আবার স্বার্থ আছে যে হাতিয়াটা দিয়ে পাবো, আমাকে পরে দিবে, দিয়ে দিবে বা বেশি দিবে, অনেক সময় সুদের উপরে নিয়ে আসেন। কিন্তু যে মহান রব্বুল আলামিন আপনাকে নিঃস্বার্থে, আল্লাহর কোন স্বার্থ আছে? আল্লাহ কিছু সুদ চাই? নাউজুবিল্লাহ। হ্যাঁ, কোনো আশা নিয়ে? না, একটাই আশা যে আমার একমাত্র ইবাদত করবে, ঠিক কিনা আমার বান্দা? তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে আপনার সব কিছুর মালিক তাকে নিঃসন্দেহে তিনি ভালোবাসতে হবে থাকে, ঠিক কিনা? তারপরে যে ভালোবাসার স্থান হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কারণ তিনি ওই আল্লাহর সঙ্গে আপনার পরিচয় করে দিয়েছেন, ঠিক না? যদি আপনাকে এয়ারপোর্টে আসার পরে কফিল যে কে চিনেন না, জানেন না কোথায় যাবেন, আপকিকে, তো কিছু লোক বলে চলো আমি আপকিকে যাব, উঠো আমাদের গাড়িতে, নিয়ে এসে আপনার কফিলের তলাশ করে পুরাতন মানুষ একেবারে কফিলের হাতে বুঝাই দিয়ে আসলো, ভুলবেন না কি ওই লোকটার কথা? বুঝবেন কফিল যে আপনাকে মাত্র 500 টাকার মালিক। হ্যাঁ, তাহলে যেই মহামানব, লৌহ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার প্রভুর সঙ্গে, আপনার খালেকের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেয়, নিঃসন্দেহে আপনার তাকে ভালোবাসতে হবে, যার মাধ্যমে ইহলৌকিক পারলৌকিক কল্যাণ সবকিছু নিহত। তার মাধ্যমে আমরা কোনটা ভালো আর কোনটা মন্দ জানতে পারছি, ঠিক না? যার মাধ্যমে আপনি ভালো আর মন্দ জানতে পারেন, সে নিঃসন্দেহে মহব্বতের পাত্র। যার মাধ্যমে শরিয়াত জানতে পেরেছেন, যার মাধ্যমে আপনি জান্নাতি কোনটি কাজ, জাহান্নামী কোনটি কাজ, চিরস্থায়ী সুখ কিসে রয়েছে, চিরস্থায়ী দুঃখ কিসে রয়েছে ইত্যাদি, যার অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে জান্নাত আপনি পাবেন, যার ইত্তেবা, যার একপরে আলোচনা আসবে, যার অনুসরণ করার মাধ্যমে আপনি জান্নাত লাভ করতে পারবেন। আর যদি তাকে না মান্য করেন, মহব্বত না করেন, তাহলে আপনার জাহান্নাম চিরস্থায়ী জ্বলতে হবে। তাই এমন ব্যক্তিত্ব ব্যক্তিকে, এমন ব্যক্তিকে যে গরিবের বন্ধু, যে এতিমের বন্ধু, যে দিখারা দিশাহারা মানুষের বন্ধু, যে অন্ধকারে হাবুডুবু খাচ্ছে এমন মানুষের বন্ধু, যিনি শিরিক বেদাতে ডুবে থেকে জাহান্নামের প্রতীক হয়েছে তাকে সিরাতে মুস্তাকিমে নিয়ে আসে এমন মানুষের বন্ধু, দুঃখী গরিবদের বন্ধু, বিধবাদের বন্ধু, মোট কথা সর্বপ্রকার পথহারা মানুষের যিনি বন্ধু, এমন ব্যক্তিকে ভালোবাসাই তো উচিত, ঠিক না? ভোটের সময় রাজনৈতিক বক্তাদের অজ্ঞ শুনেন না, সাধারণ মানুষ অনেক সময় শুনে বুঝে যায়, আরে অমুক বন্ধু, এরশাদ সাহেব কি কৃষকের বন্ধু, এক কথাতেই অনেকেই কৃষকরা, আর সত্যিকারে তাই অনেকটা কৃষকরা এরশাদ সাহেবের সময়, এটা নাম করতে হবে, ধান বিক্রি করে পাট বিক্রি করে বিল্ডিং দিত, আর এখন বিল্ডিং ভাঙে সার কিনে আবাদ করে পেট চলে না, এটাও ঠিক, কারি কিছু ভালো মন্দ সবার দিক আছে। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসবেন? এই ভালোবাসা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, সালাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটা জিনিস যার মধ্যে আছে, এই তিনটা জিনিস থাকলে সত্যিকারের সেই ইমানের মজা এবং স্বাদ কি সেই কিন্তু বুঝতে পারবে। জ্বরের রোগীকে যদি ভালো খাদ্য দেন, খাদ্যটার আসল মজা পায় না? ঠিক যার মধ্যে ইমান নাই, এই গুণ তিনটা নাই, সে ব্যক্তি ইমানের মজাও পাবে না, ও যেন ওই জ্বরের রোগী। মুনাফিক ইমানের মজা পাবে? পাবে না। কি তিনটা জিনিস? আল্লাহ আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে অন্য সবকিছুর চাইতে বেশি ভালোবাসার পাত্র হবে। এই পৃথিবীর যা আছে সবার চাইতে ভালোবাসবে কাকে? আল্লাহকে, তারপরে রাসূলকে। আর অন্য মানুষকে ভালোবাসে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ওই যে আল্লাহর হস্তে ভালোবাসা, আপনি একজনকে ভালোবাসেন কেন? নামাজি। আর একজনকে ভালোবাসেন কেন? যে আপনার টাকা ধার দেয় সুদের উপরে, দুটো সমান না, আল্লাহর হস্তে, কারণ লোকটা এবাদত বিদার, লোকটা কোরআন পড়ে, লোকটা মিথ্যা কথা বলে না, সত্য বলে, লোকটা গীবাত করে না, চুগল করে করে না, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর হস্তে কাউকে ভালোবাসা। যে ব্যক্তি আল্লাহর হস্তে কাউকে ভালোবাসবে, আগুনে নিক্ষেপ করা ঘৃণা করে সবাই, ঠিক না? অনুরূপ ঘৃণা করে কুফুর থেকে বাঁচার পরে আবার কুফুরের দিকে ফিরে যাওয়া। আমরা ইসলাম গ্রহণ করেছি কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কুফুরিকে ছেড়ে ইসলামকে গ্রহণ করেছি, তো কুফুরিতে আবার ফিরে যাওয়াকে ঘৃণা করে। কেমন? যেমন কোনো ব্যক্তি আগুনে নিক্ষেপ করে দেওয়াকে ঘৃণা করে। এমন কেউ আছে যে আগুনে বলে চলো স্বেচ্ছায় আগুনের মধ্যে ঝাঁপ দেবে? আছে এমন কেউ? আছে নাই? তাহলে এই তিনটা গুণ যার মধ্যে রয়েছে, কুফুরিকে এতই ঘৃণা করে যেমন ঘৃণা করে আগুনে নিক্ষেপ করা। আল্লাহ রাসূল একমাত্র ভালোবাসে এবং আল্লাহ আল্লাহ রাসূলকে সবার ঊর্ধ্বে ভালোবাসে। এই ব্যক্তি, এই তিনটি গুণ যার মধ্যে আছে, ওই লোকটি ইমানের মজা পাবে, নামাজ পড়ে মজা লাগবে, আজান শুনতে মজা লাগবে, তখন বলবে না যে আজান অমুকের বাণী বা তমুক খারাপ ইত্যাদি মন্তব্য করবে না, আল্লাহর যে কোনো অর্ডার মানতে মজা লাগবে, যাই করবে তাই মজা পাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ভালোবাসতে হবে আল্লাহর হস্তে, এবং এই ভালোবাসাটা সবকিছুর ঊর্ধ্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতদিন পর্যন্ত আমি নবী তার নিকটে সবার চাইতে প্রিয় না হব, কার চাইতে, মিন ওয়ালাদিহি, ছেলে মেয়ের চাইতে। নিঃসন্দেহে বাবা এবং মা ছেলে মেয়েকে ভালোবাসে, বাসে কিনা, এর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়া ওয়ালিদিহি, পিতামাতার চাইতো, পিতামাতাকে মানুষ ভালোবাসে না, দুই টেলিফোন আসে বাবার অসুখ আর কিছু ভালো লাগে না, মনে হয় আমার যা লাগে সব দিয়ে যদি বাবার একবার দেখতে পাইতাম, দুই চিঠি আছে ছেলেটা তোমার অসুস্থ ডাক্তার দেখাচ্ছি পয়সা লাগে, তখন আর খবর থাকবে, আরে ভাই আমার কাছে আর কোনো লাজ সরম নাই, পয়সাতে তোকে দিব আমি, ঠিক কিনা। তাহলে এই প্রিয় ছেলে মেয়ে সন্তান বাবা মা ওয়ান্নাসি আজমাইন, আর যত মানুষ রয়েছে আত্মীয় স্বজন স্ত্রী, আর যত আত্মীয় স্বজন এই দুনিয়ার যত কিছু রয়েছে সবার ঊর্ধ্বে ভালোবাসতে হবে কাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, তাহলে ওই ব্যক্তি মমিন হতে পারবে, নাহলে মমিন হবে না। বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার নাফসের চাইতে বেশি ভালোবাসত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আমার নাফসের পরে আপনার আমি ভালোবাসি, প্রথমে ভালোবাসি কারে, আমার নাফসকে, এরপরে ভালোবাসাটা হলো আপনার স্থান আমার অন্তরে। ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নাফসের চাইতে অধিক আমাকে ভালোবাসতে না পারবে তুমি মুমিন হতে পারবে না। ফাকালা লাহু উমর, ফাইন্নাকা আল আনা হাব্বু ইলাইয়া মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, আমার নাফসের চাইতে এখন আপনার আমি ভালোবাসি। ফাকালা আল আনা ইয়া উমর, হ্যাঁ এবার তুমি পূর্ণ মুমিন। আল্লাহু আকবার, অন্য বর্ণনায় আছে যে আল্লাহর রাসূল এই কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন, রেগে গেলেন হযরত উমরের উপরে, হযরত উমর বেকায়দা দেখে পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি নবী ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলা, আমি ইসলামকে ধর্ম, আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং রাসূল হিসাবে, নবীকে আমি মেনে নিলাম। এই জন্য অন্য বর্ণায় আছে, যাকাতু আমাল ঈমান, ঈমানের মজা ওই ব্যক্তি গ্রহণ করতে পারলো, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে প্রভু হিসেবে কাকে মানলো, আল্লাহকে, পরওয়ারদিগার হিসাবে, রব হিসাবে আল্লাহরে মানলো। অবিল ইসলামে দিনা, এবং দিন হিসাবে, ধর্ম হিসেবে কারে, ইসলামকে, অবি নবী অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলা, এবং রাসূলকে নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে যে গ্রহণ করতে পারলো। তাহলে বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত আমাদের কি ওয়াজিব, রাসূলকে মহব্বত করা কি ওয়াজিব, এবং সব কিছুর উপরে তাকে ভালোবাসতে হবে। এই জন্য মুমিনের ইমানে রাসূলের যত মহব্বত বেশি হবে তত তার ইমান তাজা হবে, যত ইমান দুর্বল হবে তার ইমান তত দুর্বল হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যেই ভালোবাসবো, কার হস্তে, আল্লাহর হস্তে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে কাউকে আমরা প্রাধান্য দিতে পারি না। আপনার মা যদি আপনারে বলে ডানে যাও, আর বাবা যদি বলে বামে যাও, দুইজনেই ভালোবাসার পাত্র, ঠিক না, কারটা শুনবেন? বাপেরটা বাধ্য হয়ে শুনলেও মহব্বতের দিক থেকে কিন্তু মারটাকে প্রাধান্য দেবেন, ঠিক না, কারণ মার হক বাবার চেয়ে তিন গুণ বেশি। ঠিক আছে, আপনার মা আর আপনার চাচি, কারটা শুনবেন, কার কথা প্রাধান্য দেবেন? তাহলে মহব্বতের পরিচয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে কোন ব্যক্তির কথাকে প্রাধান্য না দেওয়া, ঠিক না। আপনার ইমাম সাহেব কইছে একটা, রাসূল বলছেন আর একটা, কারটা শুনবেন? মহব্বতের অর্থ এটাই, রাসূলের তা প্রাধান্য দিতে হবে, ওটা পরে আসতেছে। এই জন্যে রাসূলের সুন্নতকে মজবুত করে আঁকড়ে ধরতে হবে, পরে যে হকটা আসতেছে, রাসূলের কথার উপরে কোনো কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সামনে অগ্রসর হয়ো না। রাসূল কি এখন বেঁচে আছেন? রাসূলের সুন্নতের, রাসূলের কথা আমাদের কাছে আছে না নাই? হাদিস হিসাবে রাসূলের কাজ, আমাদের রাসূলের সম্মতি আমাদের কাছে রয়েছে, কাজে রাসূলের সুন্নতের আগে অন্য কাউরি কোনো ব্যক্তির কথাকে, কোনো হুজুরের কথাকে, কোনো পীরের কথাকে, কোনো বুজুর্গের কথাকে, কোনো জিনিসকে প্রাধান্য দেওয়া চলবে না। এটাই তো মহব্বতের আসল, মহব্বতের পরিচয়, ঠিক কিনা। যেমন আপনি আপনার চাচির কথাকে মার উপরে প্রাধান্য দিতে পারেন না। তাহলে সংক্ষিপ্ত আমরা বুঝলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে সবার চাইতে, হযরত আমর ইবনে আস সাহাবী বলছেন, ইসলাম গ্রহণ করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর চেহারাটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত চেহারা ছিল, নাউজুবিল্লাহ। ইসলাম গ্রহণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আমার কাছে সবচেয়ে প্রিয়, এর উপরে কোন চেহারা হতে পারে না। বলছেন যে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো, ওয়ালাউ সুইলতু আন আসিফাহু লাকুম লামা আতাফ, তোমরা যদি বলো যে বলো দেখি তুমি যখন রাসূলকে এতই ভালোবাসো, এখন সবার চাইতে প্রিয় চেহারা তোমার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, তার বর্ণনাটা আমাকে দাও দেখি, লামা আতাফ, তা আমি বর্ণনা দিতে পারবো না। কেন? লিআন্নি লাম আকুন আমলা আইনাইয়া মিনহু ইজলালান লাহ, রাসূলকে এতই তাওকীর এবং ইহতিরাম এবং তাআজিম করি, এতই সম্মান করি যে রাসূলের চেহারার দিকে আমার চোখ দুটিকে দিয়ে আমি কোনো সময় চোখ ধরে দেখতে পারি না। দেখলে রাসূলের অনেক সময় খেয়াল করবেন, মুরব্বীদের সঙ্গে সালাম মুসবা হলে চোখটা নিচু করে না অনেকে, এটা কিন্তু ইহতিরাম এবং সম্মানের একটা কি পরিচয়। সাহাবি বলছেন আমর ইবনে আস, যে রাসূলের চেহারাটা আমার কাছে এতই প্রিয়, এতই মহাবের, এতই ইজলাল আল্লাহ, তাকে এতই সম্মান করতাম যে লাম আমলা আইনাইয়া মিনহু, আমার চোখ দুটি ভরে কোনোদিন রাসূলকে আমি দেখতে পারতাম না। তাই চোখ ভরে যেহেতু দেখিনি, তো কিভাবে বর্ণনা দেবো তোমাদের জন্য? আর এটা কি জন্যে? অতিরিক্ত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার উদ্দেশ্যে সম্মান এবং মর্যাদার কারণে। উরওয়া বিন মাসউদ হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলো, কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি, মানে সমঝোতা করার জন্য, বুঝলেন। এই উপস্থিত হওয়ার পরে কুরাইশদের কাছে গিয়ে ফিরে বলল, ইয়া কওমি ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু ইলা কাইস কিসরা ওয়া কাইসরা ওয়াল মুলুক ফামা রাইতু মালিকান ইউআযযিমুহু আসহাবু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি মা ইয়াহুদুনা আন-নাযরা ইলাইহি তা'যিমান লা ওয়া মা তানখামু নখামা ইল্লা ওয়াকাত في كف رجل منهم فيدلك بها على بها وجهه وصدره واذا توضا كادوا يقتتلون على وضوئه صلى الله عليه وسلم ওরাবিন মাসউদ বলছেন কুরাইশকে কি বলতেছে, পুরো মানে দিচ্ছে যে হে আমার জাতি, শোনো জাতি ভাইরা, আমি কেসরার বাদশাহ, কেসরার যে বাদশাহ তার দরবারে গিয়েছি, কাইসারের বাদশার কাছে আমি গিয়েছি, রোম সম্রাটের কাছে আমি গিয়েছি, পারস্য সম্রাটের দরবারে গিয়েছি, অনেক বড় বড় রাজা বাদশাহদের দরবারে আমি হাজির হয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ মুহাম্মদকে যেভাবে তাওকীর তাআজিম ইহতিরাম এবং সম্মান এবং মর্যাদা দান করতেছে, এমন কিন্তু কাউকে আমি করতে দেখি নাই। কিসরার বাদশাহ তার জনগণ তাকে এত শ্রদ্ধা করে নাই, সম্মান দায়িত্ব দেখি নাই, রোম সম্রাটের মালিককে এমন দেখি নাই, বড় বড় বাদশাহদের তাদের সাথীরা তাদের যারা অধীনস্থ তাদেরকে এত সম্মান করতে দেখি নাই যেমন সম্মান করে দেখেছি মুহাম্মাদের সাথীগণ মুহাম্মাদকে করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তারা চোখ খুলে দেখতে সাহস করে না সম্মানের অর্থে। মুহাম্মদ যদি তার নাকের কোনো ময়লা নিক্ষেপ করে তো সেইটা নিয়ে তারা তাদের শরীরে এবং তাদের বুকের মধ্যে মাখতেছে। হ্যাঁ, মুহাম্মদ যদি উজু করতেছে উজুর পানি নিয়ে তারা যুদ্ধ লাগাই দিচ্ছে, কে আগে নিবে, আল্লাহু আকবার, এইভাবে সম্মান করত। এর মানে কিন্তু এখন আর বুঝেন না যে পীর হুজুরদের এখন উজুর পানি আর নেটা পেটা নিয়ে সব মাখবেন না, হারাম। বরকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস এটা ছিল বরকত, অন্য কারোর জন্য এটা জায়েজ নয়। তাই যদি হতো তাহলে আবু বকর নিঃসন্দেহে জান্নাতি মানুষ ছিলেন, ঠিক না? তার নিয়ে কাড়াকাড়ি হতো, কিন্তু হয়নি। তাহলে বন্ধুগণ, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান এবং মর্যাদা দান করতে হবে এবং আপনার অন্তরে খালেস ভালোবাসা থাকতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর এই ভালোবাসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্তবা এবং মঞ্জিলা, তার যে স্থান, এটা আপনাকে জানতে হবে এবং বর্ণনা করতে হবে, এই ব্যাপারে আপনাকে অবহিত হতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, এটা হলো অত্যন্ত উঁচু এবং যেই সম্মানটা আল্লাহর পরেই কি স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে তিনি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল এবং সর্বশ্রেষ্ঠ মাখলুক, ঠিক কিনা? ইতলাকান, আমভাবে সমস্ত নবী রাসূল সমস্ত ফেরেশতা যত মাখলুক রয়েছে আল্লাহর, সবার উদ্দেশ্যে স্থানকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি সকল মানুষের কাছে নবী হিসেবে এসেছিলেন, রাসুল হিসেবে এসেছিলেন, ঠিক কিনা? অন্যান্য নবী রাসুলগণ তার জাতির কাছে, কিন্তু আমাদের নবী কার? সমস্ত একেবারে কেমত পর্যন্ত সকল জাতির কাছে, আরব হোক, অনারব হোক, কালো হোক, সাদা হোক, যেই কোনো ভাষা বুঝি, সবার কাছে তিনি রাসুল কিনা? তিনি জিন এবং মানুষের নবী, সর্বশ্রেষ্ঠ রাসুল এবং নবী, তিনি সর্বশেষ নবী, খাতামুন নবীন, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার যে স্থান, আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতের মাঠে যখন কেউ সুপারিশ করার সাহস করবে না, তিনি কে সাহস করবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই ছুটে যাবে আদমের কাছে, যাবে ইব্রাহিম, ঈসা, মুসা, সকল নবীর কাছে, শেষমেশ কার কাছে আসবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবং জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থানের অধিকার কে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আজানের পরে দোয়া পড়েন না? ওসিলা মানে কি? জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান কে অলঙ্কারিত অলঙ্কার করবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের প্রথম দরজা খুলবেন কে? তার জন্য খোলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই জন্য বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, রাসূলের কথার সামনে কথা উচ্চ স্বরে বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূলের শব্দের চাইতে তার কথার পূর্বে কোনো কথা তোমরা বলতে পারবে না। রাসূলের সামনে জোরে কথা বলা হারাম, বেআদবি, আদবের খেলাফ। রাসূলের সামনে জোরে কথা বলা চলবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ মানুষের মতো ডাকা যাবে না, ইয়া মুহাম্মদ, ইয়া আবুল কাসিম, আবুল কাসিম বলা চলবে না, বরং তাকে রেসালাত এবং নবুয়াতের উপাধি রাখতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া সাইয়্যাদানা, ঠিক কিনা? এইভাবে রাসূলের উপাধি দিয়ে তাকে ডাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে আবুল কাসিম এই কুনিয়াত উপাধি দেওয়াও নিষেধ ছিল, কেউ তার ছেলের নাম রাখবে কাল কাসিম, ওই জন্য সে আবুল কাসিম কাসিমের বাবা হবে, নিষেধ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কে সেই তখন যখন তিনি বেঁচে ছিলেন, ঠিক এইভাবে আহমাদ, মোহাম্মদ, তবে ইন্তেকালের পরে এখন আপনার ছেলের নাম কাসিম রাখেন, নিজের নাম রাখেন, আহমাদ মোহাম্মদ রাখেন, মাফি মুশকিলা। কারণ একজনকে বলবেন আল্লাহ রাসূল কি, তিনি আবুল কাসিম, আরেকজন বলকে বলবেন আবুল কাসিম, রাসূলের জন্ম মানে জীবদ্দশাই সমান সমান হয়ে যাবে না? এই জন্য নিষেধ ছিল। এই জন্য বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে আমাদের ভালোবাসতে হবে। লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুয়া ইবাদুকুম বাদা, একে অপরের যখন মোহাম্মদ আহমদ বলে ডাকাডাকি করে, এইভাবে আল্লাহ রাসূলকে ডাকতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান এবং মর্যাদা আমরা করব রাসূলের কথা, রাসূলের কথার পূর্বে কাউরি কোনো কথাকে প্রাধান্য আমরা দিতে পারি না। কোরআন এবং হাদিসের আলোকে রাসূলের যেটুক সম্মান এবং মর্যাদা রয়েছে, রাসূলের যেটুক প্রশংসা রয়েছে, রাসূলের যেটুক সুনাম রয়েছে, সেইটুক তিনি অধিকার, সেইটুকুই আমরা করব, আমরা কিন্তু সেখানে বাড়াবাড়ি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত রয়েছে, এর আমল করা ওয়াজিব, এটা আমাদের বিশ্বাস করতে হবে। রাসূলের সুন্নতের স্থান যে কোরআনের পরে, এটা আপনার মর্যাদা আপনাকে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যে যা কিছু বলতেন ওয়াহির মাধ্যমেই বলতেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ রাসূল তা তিনি যা কিছু বলতেন ওয়াহির মাধ্যমেই বলতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা কথা মনে রাখতে হবে, যে রাসূলের কোনো কথার মধ্যে শক এবং সন্দেহ করা যাবে না। না জেনে শুনে, হাদিস জানে না এমনি, এটা সহি এটা যহীফ বলা যাবে না, জেনে শুনে বুঝে আপনাকে জানতে হবে কোনটা সহি কোনটা যহীফ, এবং যহীফ হাদিসকে ত্যাগ করতে হবে, সহি এবং যেটা বিশুদ্ধ সেই হাদিসকে আপনার আমল করতে হবে। এইখানে আরেকটা জিনিস দরকার আমাদের, রাসূলের সম্মান এবং মর্যাদা বর্ণনা করতে গিয়ে অতিরঞ্জিত করা চলবে না, বাড়াবাড়ি করবেন, আল্লাহর দরজায় পৌঁছাই দিবেন তা চলবে না। যেটা এই যে বারে রবিউল আউয়াল আসতেছে, এমন উদ্ভট উদ্ভট গাঁজাখুরি গল্প বর্ণনা করা হবে, যেখানে আল্লাহর ঊর্ধ্বেও রাসূলকে পৌঁছে দেওয়া হবে। এই জন্য বন্ধুর মনে রাখতে হবে, যে রাসূলের মর্তবা, রাসূলের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বা জানতে গিয়ে, তাকে ভালোবাসতে গিয়ে যেন আল্লাহর পর্যায়ে না পৌঁছে যায়। এই জন্য ইসলামে দুইটা জিনিস নিষেধ রয়েছে, একটা কি গলু, গলু মানে কাউরি হকের ব্যাপারে অতিরঞ্জিত বাড়াবাড়ি করা। রাসূলের হক আল্লাহর পরে, তিনি একজন বান্দা এবং রাসূল এখানে রাখতে হবে, তার মধ্যে উলুহিয়াত রুবুবিয়াতের দাবি করলে হবে না। এই জন্য আল্লাহ বলছেন লা তাগুলু ফি দীনিকুম, সূরা নিসার 171 নম্বরে আল্লাহ বলছেন দিনের মধ্যে বাড়াবাড়ি করবে না, সীমা লঙ্ঘন করবে না, কাউরি হাকের ব্যাপারে বাড়াবাড়ি করবে না। তাহলে বোঝা গেল বন্ধুগণ যে অতিরঞ্জিত ভালো না, হাকের ব্যাপারে স্ত্রীর হাক স্ত্রীর জায়গাতে মার হাত পর্যন্ত পৌঁছা যাবে না। হ্যাঁ, আবার মাকে স্ত্রীর হাত কেউ যদি মারে বউটাকে, নাউজুবিল্লাহ, কি হবে? তাহলে ক্ষমাও যাবে না, বাড়াও যাবে না। ইসলাম যেটুক যেখানে ওইটুকুই রাখতে হবে। এই জন্যে দিনের মধ্যে বাড়াবাড়ি করো না, রাসুলকে মহাব্বত করতে গিয়ে আল্লাহর পর্যায়ে পৌঁছে দিও না, রাসুলের মর্তবা বর্ণনা করতে গিয়ে রাসুলও গায়েব জানতে কথা বলো না, রাসুলও উপকার করতে পারে বিপদের মুহূর্তে, সহযোগিতা করতে পারে। এগুলা কিসা কাহিনী শুনেন নাই? রাসুলের কাছে এসে বললো আর বাচ্চা পেয়ে গেল, রাসুল গায়েব জানে, কতজন লোক মারা গেল কেউ মুমিন না, ইস্তেহার আপনাদের কাছে আসে না, মুসলিম নবীর খাদেমের আছে না, ছড়াই না মানুষের কাছে, ছাপাই দিলে এত সব হবে, 80,000 টাকা লাভ হবে, না ছাপালে মরে যাবে, ইত্যাদি ইত্যাদি। রাসুল কেমনে জানলো কত লোক মরলো আর কেউ মমিন না, কেমনে জানলো? এটা তো রাসুলের জানার কথা না, এটা ইলমে গায়েব, এটা মালিককে, হাক্কা আল্লাহ। কিন্তু এই হাত যদি রাসুলকে দেন তাহলে অতিরঞ্জিত করা হবে কিনা? হজ করতে আসছে, মারে নিয়ে পেট ফুলে গেছে, চোখ কালো হয়ে গেছে, রাসুলের দরবার গিয়ে বললো রাসুল মেঘের ছায়া আসলো, হাত বোলাই দিল, ভালো হয়ে গেল, বিপদে পড়ছে, রাসুলকে ডাকছে, ভালো হয়ে গেছে। মদিনার এক হাশিমি বংশের মহিলা ছিল, আর রাসুলের কাছে এসে বললো রাসুল তো মারা গেছেন, যে আমার এরকম এক খাদেম আমার কষ্ট দেয়। রাসুল বললো তুমি কি জানো না আমাকে কত কষ্ট দিয়েছে, সবুর ধৈর্য করো। আর ধৈর্য ধারণ করলো, তারপর দিন তিনটাই খাদেম মারা গেল। এগুলো গল্প শুনেন না? এটা তো জোরে সরে বললাম, এরকম বলতে ধরলে তো সারা শেষ হবে না। যেগুলির মাধ্যমে প্রমাণ হয় রাসুল গায়েব জানতেন, রাসুল বিপদের মধ্যে সহযোগিতা করতে পারতেন। হ্যাঁ, আমি নাম বলবো না, দেওবন্দের বড় মহাদ্দেশ হজ করতে আসলেন, ওদের বইয়ের দেখা পাবেন, লেখা আছে এগুলি কারামতি। এগুলি এসে হজ টজ করে জেদ্দায় গেলেন, উঠে গেলেন এতে স্টিমারে, আর সকাল 11টা থেকে রাত 1টা পর্যন্ত তুফান বয়ে গেল, আর লোকজন কান্নাকাটি হলোরল ছুটে গেল। তাদের কাছে খুরমা টুরমা ছিল, যেগুলি বাচ্চাদের জন্য কিনেছিল, তারা ওই বাচ্চাদের মাধ্যমে অশিলা করলো, যে অশিলাটা হারাম ইসলামে, লিখাচ্ছে এগুলি। এরপরে হুজুরে কেবলা হঠাৎ করে তন্দ্রা আসলো, দেখলো তার হুজুরে কেবলা, নাম বলছি না, পরে বলবো, আলোচনা চলছে না, চলবে তো, হুজুরে কেবলা হুজুর তার হুজুরে দেখলেন যে একটা ছোট নৌকার মধ্যে পা দিয়ে ওই বড় স্টিমারকে একেবারে নিয়ে যাচ্ছে কিনারার দিকে, আর ঘুম ভেঙে গেল, বললে আর দোয়ার দরকার নেই, আর আল্লাহরে ডাকা দরকার নাই, হুজুরে কেবলা এবার বিপদ মুক্ত করেছেন। বলেন নাউজুবিল্লাহ, এই ধরনের কুফরি এবং শিরকি বিপদের মুহূর্তে হুজুরে কেবলা সহযোগিতা করতে পারে। হ্যাঁ, পীর সাহেবরা বলে বিঠা যাবে না বাবা, স্টিমার ওই ওয়ালিদের স্টিমার এসে তোমাকে পার করে নিবে বায়ার মতো, বায়া না কি কয় ওই যে পানিতে যে বাঁচাই নাই। এই ধরনের শিরকি এবং কুফরি নবীর তো দূরের থাক, পীর আউলিয়াদের সম্পর্কে, বুজুর্গদের সম্পর্কে তুমি শিরকি কুফরি কথা। এই জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অতিরঞ্জিত বাড়াবাড়ি চলবে না, এটা হলো হকের ব্যাপারে। আর একটা কথা আছে, ভালো করে বুঝেন, এগুলি না জানার কারণে বাড়াতে বাড়াতে আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ তার বইয়ে যা লিখেছে তা তো জিকিরই করা যাবে না। মিরাজের আলোচনা করতে গিয়ে আমাদের দেশের বক্তারা, বড় বড় বক্তারা, যেটা আন্তর্জাতিক বক্তারা আলোচনা করেন, যে যখন মিরাজে গেলেন জুতা পরে, আল্লাহ রাসূল জুতা খুলে আরশের উপরে উঠতেছিলেন, আরশের উপরে উঠেছিলেন, আর কোনো প্রমাণ আছে? আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল, দিদার ইদাহি, তার কোনো প্রমাণ নেই, কোন প্রমাণ নেই, মিথ্যা। বরং মায়েশা বলছে, যে বলবে যে আল্লাহর রাসূল, আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল মিরাজ রাত্রিতে, ফাকাদ ইফতার আলাই আলাল্লাহি ফিরিয়া, সে বিরাট একটা তোহমাত দিল রাসূলের প্রতি বা আল্লাহর প্রতি। সেই হাদিস আজমল কোন সন্দেহ নেই, আল্লাহ রাসূল নিজে বলছে, না আমি দেখি নাই, আল্লাহর নূর দেখেছি। আর হাদিসে আছে মুসলিম শরীফে, আল্লাহর হিজাব হলো পর্দা হলো নূর, নূর যদি খুলে দেওয়া হয় মাখলুকের সব জোরে পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য কিয়ামতের মাঠে জান্নাতে দেখার পাওয়ার দেওয়া হবে, তখন দেখতে পাবে, কিন্তু এই দুনিয়ায় দেখা আর কেউ পারে নাই, হযরত মুসা পারে নাই, লান তারানি, তুমি দেখতে পাবে না। আর এই অতিরঞ্জিত বাড়াবাড়ি কি বললেন, যে হে মোহাম্মদ, হে আমার দোস্ত, আপনার জুতার ধুলার জন্য আরশের জন্মের পর থেকে লালায়িত আকাঙ্ক্ষিত, আরে ধুলা নিয়েই উঠে যাও। এই ধরনের মিথ্যা বাড়াতে বাড়াতে এই ধরনের বাড়াইছে, এই জন্য অতিরঞ্জিত বাড়া চলবে না হকের ব্যাপারে। আর একটা হলো কি, প্রশংসার ব্যাপারে অতিরঞ্জিত চলবে না, সেটাকে বলে আলী তোরা, ইতরা আরবি শব্দ, মানে অতিরঞ্জিত, মানে প্রশংসায় অতিরঞ্জিত করা এবং মিথ্যা বলা। এরকম মিথ্যা ঘটনা বানাইছে রাসুলকে বাড়াবের জন্য, হাত বাড়াই দিল, মুখ করলো, তুমুক করলো, স্বপ্ন দেখলো, এই করলো, ওই হলো, তুমুক হলো, এগুলি সব বাড়াবাড়ি কিনা? আল্লাহ রাসূলের প্রশংসায় জাল মিথ্যা ঘটনা হাদিস বাড়িয়ে তিনি নূরের তৈরি উমুক তৈরি এই সেই আছে না, প্রশংসা করতে গিয়ে তাকে মানুষই রাখে না, আল্লাহর নূরের বানাই দেয়, তো এটা প্রশংসায় বাড়ানো হলো না, এটাও ইসলামে হারাম। এই জন্য আল্লাহর আল্লাহর যে সমস্ত হাক, ওই সমস্ত উলুহিয়াতের রুবুবিয়াতের হাকগুলি আল্লাহর রাসূলের মধ্যে সাবেক করেছে বেদাতীরা, আর বলছে আমরা এই রাসূলকে সত্যিকারে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, লা তুতুরুনি কামা আতারাতিন নাসারা ইবনা মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা যেরকম অতিরঞ্জিত তার প্রশংসায় বাড়াবাড়ি করে, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, ইন্নামানা আব্দুন, আমি শুধুমাত্র আল্লাহর বান্দা, ওয়া রাসূলু ফাকুলু আব্দুল্লাহ আও ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলা, অতএব আমাকে কি বলে ডাকো, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। যখন একজন মুসলমান কাফের মুসলমান হয় কি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান কি মুহাম্মাদান আব্দুহু আব্দুর রাসূল, নখনে নূরান বলে, নূর বলে, নূরে মুজাসসাম নূরে ইলাহি নূর জাত, এগুলো বলতে হয় নাকি, বলে তো কাফির কাফিরই থেকে যাবে, মুসলমান হতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আমাকে শুধু আল্লাহর বান্দা এবং রাসূল বলে তোমরা আহ্বান করো, বুঝতে পারলেন? এর অতিরিক্তি তো অতিরিক্ত আল্লাহর উবুদিয়াতের মধ্যে বান্দার মধ্যে রাখতে হবে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন খুব খুব মানে মর্যাদাশীল জায়গাগুলিতে আব্দু বলে আখ্যায়িত করেছে আল্লাহ রাসূলকে। মেয়েরাজের ব্যাপারে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম, মেয়েরাজ আল্লাহ তার বান্দারে, হ্যাঁ, যখন চ্যালেঞ্জ করলেন কোরআনের মতো কোরআন নিয়ে আসো, তখন কি বলছেন, হ্যাঁ, ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে যা অবতীর্ণ করেছি যদি তোমরা শক করো সন্দেহ করো, ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, তাহলে নিয়ে আসো কোরআনের মতো কোরআন বা সূরার মতো সূরা, ওখানেও আপনি বলতেছেন নামাজ পড়ার ব্যাপারে, আর এটা হলো সূরা, ওটা তো সূরা ইসরা প্রথমটা প্রথম আয়াত, এটা সূরা বাকারার 23 নম্বর আয়াত, চলে যান আপনার সূরা নাজমে, ফাওহা ইলা আবদিহি মাওহা, তার বান্দার কাছে যা ওয়াহি করার ওয়াহি করলেন, ওয়াহির ব্যাপারে যখন ওয়াহি, ওয়াহি একটা বিরাট মর্যাদার ব্যাপার, ওয়াহি যার তার কাছে আসে না, ওয়াহির ব্যাপারে ওখানে আব বলছেন, আর আইতাল্লাযী সূরা নাজমের 10 নম্বর আয়াত, সূরা আলাকে যান, আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, তোমরা কি দেখেছো ওই ব্যক্তিকে যে আল্লাহর বান্দাকে নামাজ পড়লে বিরত করে, ওই বান্দা বলতে কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না? তাহলে বিভিন্ন জায়গাতে আল্লাহ তার তার রাসূলকে বান্দা বলে আখ্যায়িত করেছে, আর এরা উঠাতে 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 একেবারে আল্লাহর অলুহিয়াতের মর্যাদায় পৌঁছায় দিচ্ছে, রুবুবিয়াতের মর্যাদায় পৌঁছায় দিচ্ছে, শুধু রাসূলকেই না পীর মুর্শিদ আউলিয়াদেরকে পৌঁছায় দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ, যে নিঃসন্দেহে শিরিক বড় শিরিক, যেটা ইসলাম থেকে বহিষ্কার করে তাকে চিরস্থায়ী জাহান্নাম তার হয়ে যাবে, তোবা করে যদি না মারা যায়। এই জন্য বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সাহাবা ইকরাম বললেন আনতা সাইয়্যিদুনা, আপনি আমাদের সর্দার, রাসূল সর্দার না আমাদের, ফাকালা সাইয়্যিদু আল্লাহু তাবারাক ওয়া তাআলা, সর্দার তো একমাত্র আল্লাহ, এবং যখন আল্লাহ রাসূলকে বললেন আনতা আফজালুনা ওয়া আজামুনা, বললেন কুলু বিকাউলিকুম আও বাদাক, এরকম বলো কিন্তু ওয়ালা ইস্তাদরিয়ান্নাকুমুস শাইতান, বলো সাইয়্যিদুনা আফজালুনা আজামও না, আমাদের উত্তম ব্যক্তি, ফজিলতপূর্ণ ব্যক্তি, আমাদের সর্দার, কিন্তু দেখো শয়তান যেন এর থেকে বেশি বাড়িয়ে না নিয়ে যায় তোমাদেরকে। আল্লাহ আকবার, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হলো তখন বললেন দেখো মা আহাব্বা আন তারফাউনি ফাওকা মানজিলাতিল লাতি আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ যে মর্তবায় আমাকে রেখেছে আব্দ এবং রাসূল, এর চেয়ে উপরে আমাকে উঠায়ও না, আমি এটা পছন্দ করি না। আর আমরা মনে করি রাসূলের যখন প্রশংসা করবো তো কম করেই করবো, কেন না, চলবে না, হারাম, শিরক হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা করতে গিয়ে বাড়াতে বাড়াতে গিয়ে কি আল্লাহ রাসূলকে গিয়ে চাইছে, চাইছে না, যারা রাসূলের কাছে চাই কেন চাই, দিতে পারেন আল্লাহ দিতে পারেন তিনিও দিতে পারেন, এরা বাড়াতে বাড়াতে নিয়ে গেছেন আল্লাহর দরজায়, রাসূলের অসিলা করে কেন, রাসূলের মর্যাদা অসিলা করে কেন, যে রাসূলের মর্যাদায় পার হয়ে যাবে, যেটা ইসলামে কি না যায়। এইভাবে যারা ওই যে 12 রবিউল আউয়ালের যারা অনুষ্ঠান করে বিভিন্ন শের আশার কবিতা বর্ণনা করে ফাঁসি দিয়ে, বাঙালিদেরকে ফাঁসি দেয় কেন করে জানেন, ওর মধ্যে শিরিক বেদাত রয়েছে, কুফর রয়েছে, বললে তো আপনারা বুঝে নেবেন বাংলায় বললে, কেউ তো বুঝতে পারবে যেন ফার্সি দিয়ে উর্দু দিয়ে। এই জন্যে এই অতিরঞ্জিত আল্লাহ রাসূলের হাকেই রাখতে হবে, ওখানেই রাখতে হবে, বাড়াবাড়ি চলবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইয়াকুমুল গুলু, অতিরঞ্জিত হকের ব্যাপারে বাড়াবাড়ি করো না। ফাইনাল গুলু আহাদাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগেও কিন্তু এই অতিরঞ্জিত হকের ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে তারা হালাক হয়েছে। হযরত নূহের কওম হালাক হয়েছে কি জন্য? ওয়ালি রাসূলদের উপরে বাড়াবাড়ি করে না, কাফের মুশরিকরা তাই হয়েছিল না? এখনো হালাকের কারণ একটাই, শিরক বিদাতের কুফুরির যেই বাড়াবাড়ি করা। এই জন্য রাসূলকে মহব্বত করবেন, তাজিম করবেন, সম্মান দিবেন, সবার চাইতে কিন্তু অতিরঞ্জিত বাড়াবাড়ি চলবে না। যতটুকু রয়েছে কোরআন হাদিসে অতটুকুই আগে বাড়া চলবে না, আবার কমও করা যাবে না। যেরকম বউকে বউ ডাকি, মারে মা ডাকি, একটা একটার জন্য চলবে না, ঠিক আল্লাহকে আল্লাহ পর্যায়ে, রাসূলকে রাসূল পর্যায়ে বাড়াবাড়ি করা চলবে না। চলবে দুনিয়ার ব্যাপারে যদি গড়বড় হয় সেখানেও গড়বড় হয়ে যাবে, এখানে তো বহু তালাক হবে, ওইখানে চিরস্থায়ী জাহান্নামও হয়ে যেতে পারে। এরপরে বন্ধুগণ আসুন, এটা হলো প্রথম হক, ঠিক আছে? তাহলে প্রথম হক কি জানলাম আমরা? রাসূলকে খালিস ভাবে মহব্বত করা। দুই নম্বর হকটা এই ভালোবাসার পরিচয়, আপনি সত্যিকারে ভালোবাসেন এই দুই নম্বর হকটার দ্বারাই প্রমাণ হবে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একচ্ছত্র অনুসরণ এবং রাসূলকে একমাত্র জীবনের মডেল হিসাবে গ্রহণ করা। আজকাল তো মডেল কারা? আমাদের সিনেমা জগতের যারা নায়ক নায়িকারা, বড় বড় নেতাজিরা, বড় বড় উপর মানে ধনী রাষ্ট্রের যে সমস্ত নেতা খাতারা, এরাকে আমরা মডেল মনে করি না? সব কিছু তো ওদেরকে মনে করি না। আপনি সত্যি রাসূলকে ভালোবাসেন, রাসূলের যদি উম্মত হিসাবে কিয়ামতে তিনি শাফাত পেতে চান, তাহলে একচ্ছত্র রাসূলের অনুসরণ অনুকরণ এবং একমাত্র মডেল হিসেবে কাকে মানবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা আপনার প্রতি রাসূলের হক, একমাত্র তাই অনুসরণ অনুকরণ করতে হবে। কোন ইমামের কথার কারণে রাসূলের কথা বাদ দেওয়া যাবে না। কোন তরিকা, কোন মাযহাব, কোন ব্যক্তি, কোন বুজুর্গ, কোন কেউ কাউরি কথার উপরে রাসূলের কাউরি কথাকে রাসূলের কথার উপরে প্রাধান্য দেওয়া চলবে না। রাসূলকে একমাত্র অনুসরণ অনুকরণ করতে হবে। আপনার ঘরের হুজুরকে অনুসরণ অনুকরণ করা চলবে না। তিনি পান খানোর জন্য আপনিও পান খান, পান খাওয়া যায় নাকি? মানে হুজুর আছে, হুক্কা খাই, বিড়ি খাই, মাফ করবেন, আমি শুনেছি নোয়াখালীর হুজুর নাকি মানে মানে সংখ্যায় বেশি আর কি, বিড়ি টিড়ি খান নাকি, বড় বড় দাড়ি আছে বিড়ি খাই। আমাদের এদিকে দাড়িওয়ালা লোক বিড়ি খাওয়া একটু লজ্জা মনে করে, মানে দাড়ি যারা আছে বুঝতে হয় লোক তো হয়তো বিড়ি খাই না, বা খাইলেও হয়তো চুরি টুরি করে খাই। ওইদিকে শুনেছি, শোনা কথা, কাটিহার ইন্ডিয়ার একটা এলাকা রয়েছে যেখানে বোখারি শরীফ পড়ায় আর হুক্কা টানে। আমার দেশের বৃহস্পতি জিউর এলাকা নাকি আছে মাকরু, বিড়ি সিগারেট খাওয়া মাকরু, বরং হারাম। যাই হোক বন্ধুগণ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একচ্ছত্র অনুসরণ অনুকরণ করা, এর বার কি হবে? রাসূল যা অর্ডার করেছেন তা গ্রহণ করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফানতাহু, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা তোমাদের দিয়েছে তা গ্রহণ করো, ধরো মজবুত করে। খুজ বলেন না, খুজ মানে কি? ধরো না, মজবুত করে ধরো। ওমা নাহাকুম আনহু, যা নিষেধ করেছে তা ত্যাগ করো। এই জন্য বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাত, আল্লাহর ইতাতের সঙ্গে উল্লেখ হয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাত করো। আল্লাহর ইতাতের সঙ্গে রাসূলের ইতাতকে জুড়ে দেওয়া হয়েছে। অনুযায়ী এই ব্যাপারে বহু আয়াত, ইতাতের ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে 40-এর অধিক জায়গাতে ইতাতের, আল্লাহ রাসূলের ইতাত করা, একচ্ছত্র অনুসরণ এবং অনুকরণ করা যে ওয়াজিব, এই ব্যাপারে 40-এর অধিক আয়াত নাজিল হয়েছে। অন্য জায়গাতে আল্লাহ এককভাবে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, বরং আল্লাহর অনুসরণ অনুকরণ আর রাসূলের ইতাআতের সঙ্গে শর্ত করে দিয়েছেন যে আল্লাহ রাসূলের ইতাআত করবে, অনুসরণ অনুকরণ করবে, সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ অনুকরণ করল। বরং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ইতাআত করলে রহমত নাযিলের কথা বলছেন, ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। বরং আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে আল্লাহ রাসূলের যে ইতাআত করবে না তার কি হবে? ফিতনা তাকে গ্রেফতার করবে, আযাব তাকে গ্রেফতার করবে। আল্লাহ বলছেন ফাল ইয়াহযারিল লাযীনা ইখালিফুনা আন আমরি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাব আও ইউসীবাহুম আযাবুন আলীম, সূরা নূর 63 নম্বর আয়াত। হে নবী, তোমার যারা মুখালিফাত করে, তোমার সুন্নত ছেড়ে দিয়ে হুজুরদের বানা সুন্নত মানে, তোমার তরিকায় মুহাম্মদ ছেড়ে দিয়ে চিস্তিয়া, নকশবন্দিয়া, ফুরফুরিয়া আর ছরছিনিয়া আর বিভিন্ন তরিকা মানে, তাকে বলে দাও তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ফিতনা গ্রেফতার করবে। অর্থাৎ ফিতনার অর্থ কি? কুফুরি এবং শিরিক এবং বেদাত তাদের অন্তরে ঢুকে পড়বে, আর সুন্নত উঠে যাবে। আর যারা সুন্নত উঠে যাবে তারা রাসূলের সেফাত পাবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের কঠিন আযাব তাদেরকে গ্রেফতার করবে। এজন্য বন্ধুগণ রাসূলের এতাত রহমত নাজিলের কারণ, ওয়াতিউ রাসূল আলা আল্লাকুম তুরহামুন, আল্লাহ রাসূলের এতাত করো তাহলে তোমাদের প্রতি রহম নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে। বরং আল্লাহর মহব্বত, আল্লাহকে ভালোবাসি আমরা সবাই না, যদি প্রকৃত আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে তার শর্ত কি? রাসূলের একচ্ছত্র অনুসরণ অনুকরণ করা, রাসূলের সবকিছু সুন্নত মোতাবেক আপনার জীবনকে করা। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীর কি তরক করো তোমরা ইত্তেবা অনুসরণ এবং অনুকরণ করো, অন্য কোন হুজুর দরবেশের কথায় যেও না। এই জন্য বন্ধুগণ তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীর কি তরক করো তোমরা ইত্তেবা অনুসরণ এবং অনুকরণ করো, অন্য কোন হুজুর দরবেশের কথায় যেও না। এই জন্য বন্ধুগণ রাসূলের সুন্নতটা কার মতো জানেন? হযরত নূহ আলাইহিসসালামের কিস্তির মতো, বুঝলেন? যারা কিস্তিতে উঠেছিল তারা নাজাত পেয়েছিল, ঠিক না? আর যারা বলেছিল আরে ডুববো না, ওই যদি পাহাড় কি ডুববে, হে আমাদের বাঁচাবে, বলে নাই, বেঁচেছিল? কেনান হযরত নূহের ছেলে বেঁচেছিল, তার স্ত্রী বেঁচেছিল, তার আত্মীয় স্বজন বেঁচেছিল, কেউ বেঁচে নেই, ঠিক কিনা? এখনো কিন্তু আপনার মধ্যে একটা ওই ধরনের যদি পাহাড়ের ট্যাগ লাগে এখনো অনেক বহু মানুষ আছে, আরে হুজুর কি কম জানে, আমাদের তরিকা কি জৈব তরিকা নাকি, এটা একটা সিলসিলা বহুত কবি বুঝব, আরে আমার মাঝাব খুব শক্তিশালী মাঝাব, আমার ইমাম ইমামে আজাম, আমার তরিকা খুব গরম তরিকা, আমার তরিকা আউলাদে রাসূলের তরিকা, আমার তরিকা অমুক তমুক, এরকম বহু হিল্লা লাগি না আমরা, বলে না ও বাঁচাই দিবে না, না ওরা কি কম জানতো, যদি আপনি রাসূলের সুন্নতের কিস্তির মধ্যে না উঠে যান, কিস্তির একটা বাউন্ডারি আছে, ঠিক না? আর আপনি যদি বাইরে থেকে বলেন যে না অমুক হুজুর কি কম বুঝে, অমুক মাঝহাব কি কম, অমুক কি তমুক, এমন যদি হিল্লা বা টেক লাগান বা ওদের উপরে ভরসা করেন, তাহলে যেহেতু রাসূলের সুন্নতের কিস্তিতে উঠলেন না, ওই প্লাবনে আপনি ধ্বংস হয়ে যাবেন। আর হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনের চাইতে বর্তমানের বন্যা প্লাবন বড় ভয়ানক, শিরক এবং বিদআতের প্লাবন, শিরক এবং কুফরের প্লাবন, এক একজন এক এক তরিকা খুলে রাসূলের জিকির আজকার বাদ দিয়ে নিজেদের জিকির বানিয়েছে, হুহু পাটি করে না, হুহু করে না, একদল আছে না, আরেকদল লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে না, এলি কি রাসূলের জিকির, আরেকদল আছে না, প্রত্যেক মুরিদকে আপন আপন জিকির দিয়েছে, সকাল বিকাল করতে হবে, দিয়েছে না, এলি কি রাসূলের জিকির, এটা সম্পূর্ণ বিদআত বানানো যার কোনো প্রমাণ নেই, তাহলে ওইটাই নিয়ে যদি বসে থাকেন আমি তো ভালোই কাজ করছি, আল্লাহরই তো ডাকতেছি, হবে না। সারা রাত্রি যদি আপনি রাসূলের প্রতি 1000 বার দুরূদ পড়েন বা 5000 বার দুরূদ পড়েন, উদ্দেশ্য কি? যেটা পড়লে এই নেকি হবে, মুখ হবে, এই হাদিস রাসূল কইছে যেটা হাদিসে নাই, তাহলে আপনি বেদাত করলেন এবং সারা রাত্রি আপনার উপরে গজব নাজিল হবে, রহমত তো দূরের কথা, কারণ সেই তরিকা রাসূল বানান নাই, সেই সংখ্যা রাসূল দেন নাই, রাত্রে বসে 5000 বার তসবিহ টিপার কথা রাসূল বলেন নাই, আপনার হুজুরে কেবলা বলেছেন, কাজী সেটা নিঃসন্দেহে বিদাত, বিদাত করলে গজব নাজিল হবে, আল্লাহর রহমত নাজিল হবে না, বুঝতে হবে সুন্নত কাকে বলে। এই জন্য আসুন হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনের চাইতে বর্তমানের শিরক বিদাত আর কুফরির প্লাবন বড় মারাত্মক, যদি রাসূলের কিস্তি সুন্নতে না উঠে যান তাহলে ওই যদি পাহাড় আপনাকে বাঁচাতে পারবে না, হুজুরে কেবলা তরিকা মরিকা বাঁচাতে পারবে না, বাঁচতে চাইলে রাসূলের কিস্তিতে উঠে পড়েন, কিস্তি দেখেন কি আছে, কোরআন হাদিস পড়েন, তাহলেই নাজাত পাবেন, নইলে কিন্তু নাজাতের কোনো উপায় আজও নেই, বুঝতে পেরেছেন? বুঝে আসছে কথাটা আপনাদের? এই জন্য বন্ধুগণ আল্লাহর মহব্বত রাসূলের যদি এতাত করেন তাহলে হেদায়ত পাবেন। আল্লাহ বলছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, সূরা নূর 54 নম্বর আয়াত, যদি আল্লাহর রাসূলের এতাত করো তাহলে তাহতাদু হেদায়ত পাবে। এই জন্য আল্লাহ রাসূল বিদায় হজে বলে গেছিলেন তারা তৌফিক মামরাইন, দুইটা জিনিস রেখে গেলাম, হে আমার উম্মত, হে আমার সাহাবাই কিরাম, হে কিয়ামত পর্যন্ত যারা উম্মত আসবে, লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটাকে মজবুত করে ধরে থাকো তাহলে তোমরা কশ্চিন কালো পথভ্রষ্ট হবে না। আর সেটা কি? কিতাবুল্লাহ সুন্নতি, আল্লাহর কিতাব কোরআনুল করিম আমাদের কাছে আছে না নাই? না আপনারাও শিয়াদের মতো মনে করেন যে অপরিপূর্ণ, না আমরা জানি কোরআন অপরিবর্তিত, আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন, ঠিক কিনা? হাদিস আমাদের কাছে আছে কিনা সুন্নত, তাহলে এই দুইটাকে যদি মজবুত করে ধরেন তাহলে কশ্চিন কালে পথভ্রষ্ট হবেন না, রাসূলের ভবিষ্যৎ বাণী, বুঝতে পারলেন? কিন্তু আমরা ছেড়ে দিয়ে তরিকা আমরিকায় পাগল হয়ে আছি, কাজ হবে না। তরিকার কিস্তিতে উঠলে কাজ হবে না, ডুবে মরবেন। কিয়ামতের মাঠে যখন হাজ কাউসারে উম্মতরা যাবে, আল্লাহ রাসূল তাদের চিনবে, তারাও রাসূলকে চিনবে, ফেরেশতারা ব্যারিকেড সৃষ্টি করবে, এই খবরদার যাবে না। আল্লাহ রাসূল বলবেন, এই ফেরেশতারা ছেড়ে দাও, আল্লাহ তা মুহাম্মদ আরিফুন ওয়াই আরিফুনানি, আমি তাদের চিনতেছি, তারা আমাকে চিনতেছে। কয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা হাদা সুবাদাত, আপনার মৃত্যুর পরে কি তারা নতুন নতুন বেদাত চালু করেছিল, তরিকা কত নাম ধাম, কত আশেকে রাসূল মঞ্জিল, কত বিশ্বাস আছে, কত সুফি সম্রাট কত কিছু বানাইছে, এই সমস্ত বেদাতির দল আপনার সুন্নতকে কবর দিয়েছে, কাজে এরা আপনার উম্মত নয়। আল্লাহ রাসূল বলেন, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদী, যারা আমার এই ইসলাম ধর্মে আমার নাম দিয়ে বা বুজুর্গণের বা বিভিন্ন নাম দিয়ে নতুন নতুন বেদাত চালু করেছে, তাদেরকে দূর করে দাও, ভাগাই দাও, আমার সুপারিশ, আমার হাউস কাউসারের পানি তাদের জন্য নয়। বুঝতে পারলেন? তারা কিন্তু আপনাদের বলবে যে হাউস কাউসারের পানির জন্য আমরা করতেছি, লা মিথ্যুক তারা। এই জন্য সব তরিকা ছাড়ো রে ভাই, মুহাম্মদী তরিকা ধরো, ছাড়ো সব। মুহাম্মদী তরিকা কোথায় আছে? কোরআন আর হাদিসে। বাদ দেন তরিকাতের কিতাব পড়া, বাদ দেন হুজুরে কেবলার বই পড়া, বাদ দেন বিভিন্ন বই পড়া, বরং পড়েন কার? কোরআন এবং হাদিস সরাসরি পড়েন। কিন্তু দুঃখ হলো, অনেক আছে যারা কোরআন হাদিস পড়তে নিষেধ করে, বলে তোমরা কি বুঝবে? হ্যাঁ, আর তারা বিরাট দাবিদার। আমরা বহুত মহাপত আশিক রাসুল, শুনে রাখেন, যারা আশিক রাসুল বলে দাবিদার তারা সম্পূর্ণটাই মিথ্যার মধ্যে, কোনো সন্দেহ নেই। কারণ রাসুলের ব্যাপারে আশিক শব্দটা ব্যবহার করাই কি বড় চম্বে আদবে। রাসুলের ব্যাপারে কি ব্যবহার করতে হবে? মহাব্বাত, যেটা আল্লাহ কোরআন এবং হাদিসে যে শব্দ এসেছে। আশিক ইস্ক মাসুক, এগুলো হলো কি পাগলামি, চ্যাংড়া চ্যাংড়ি ভালোবাসে না, অবৈধ ভালোবাসার ব্যবহার হয় ইস্ক মাসুকের কথা। আর তারা আশিক মাসুকের কত বই লিখেছে, কত ঘটনা, মিথ্যা জাল। এই জন্য মনে রাখেন, বিশ্বকে আশেখ রাসুল মঞ্জিল বা এই সেই দলটল সুবি টুবি, এরা মিথ্য, এরা রাসুলের নামে এরা হাদিস জাল বানিয়ে, ঘটনা বানিয়ে মানুষকে প্রতারিত করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো। এই জন্য হেদায়ত কোথায় আছে? আল্লাহ বলছেন, ওয়াইন তুতিউহু, যদি তোমরা রাসুলের ইতাআত করো, একচ্ছত্র অনুসরণ করো, কোন কাউরি কথাকে প্রাধান্য না দাও, তাহতাদু, হেদায়ত পাবে, নইলে হেদায়ত পাবে না। যারা আসলে তাঁত করে না, তাদের পথ তারা হবে পথভ্রষ্ট। আল্লাহ বলছেন কি বলছেন, ফাইল্লাম ইস্তাজিবু লাকা ফালাম আন্নামা ইত্তাবিউনা হাওয়াহুম, যদি তোমার কথা তারা না শুনে, তাহলে জেনে রাখো তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করেছে, কাশ বানিয়েছে, ইলহাম বানিয়েছে, ওয়ালির মহব্বত করতে করতে আল্লাহর কাছে নিয়ে গেছে। হ্যাঁ, তারা ওই মুশাহাদা, মুরাকাবা, মহাদারা, বাতিনি, শরীয়তকে দুই ভাগ করেছে। কি ভাগ করেছে? একটা হলো হাকিকত, একটা শরীয়ত, ইলিমকে জ্ঞানকে দ্বিভাগ করেছে, একটা বাতিনি, একটা জাহিরি। এই ধরনের যারা ভাগ করে নেওয়ালা, নিঃসন্দেহে এরা নিজেদের প্রবৃত্তির অনুসরণ না, বরং শয়তানের অনুসরণ চেলা। এরা যদি তোমার অনুসরণ না করে, মনে রাখো, ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদা হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন, ওর চাইতে কে পথভ্রষ্ট হতে পারে যারা নিজেদের হাওয়ার অনুসরণ করেছে, প্রবৃত্ত এবং নাফসের অনুসরণ করে নিজে নিজে কাশ বানাইছে, তুমুক বানাইছে, অমুক বানিয়েছে, হাকিকাত মারেবাদ বানিয়েছে, আর বাতিনি আর জাহেরি বানিয়েছে। নিঃসন্দেহে তারা নিজেদের বানানো, এরা পথভ্রষ্ট, এদের চাইতে বড় পথভ্রষ্ট আর কেউ হতে পারে না। যদি এই পথভ্রষ্টতার প্রমাণ চান, তাদের বইপত্র থেকে দেওয়া যাবে, কোনো সন্দেহ নেই, ভয় নেই। একইভাবে কি লিখেছে তাদের বই পড়লে, প্রত্যেক পাতায় পাতায় পথভ্রষ্টতা তাদের। এই জন্য বন্ধুগণ, হিদায়ত পেতে চাইলে রাসূলের একচ্ছত্র অনুসরণ করতে হবে। এখানে আরেকটা কথা আপনাদের বলবো, আমার অনেক ভাইয়েরা 10টার আগেই ছাড়তে বলছেন, যাই না, আজকে আলোচনাটা আর একটু আছে, আমি সংক্ষিপ করে দিচ্ছি। কে যে রাসূলকে একমাত্র মডেল হিসাবে গ্রহণ করতে হবে, ঠিক আছে? আপনার এই 3.5 হাত বডিতে, খাওয়া দাওয়ায়, পোশাক, চলা ফেরায়, উঠা বসা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, হ্যাঁ, শিক্ষা দীক্ষায়, বাড়িতে, সমাজে, ঘরে, বাইরে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যা আছে, মানুষের যত দিক ও বিভাগ হতে পারে, সব কিছুতেই কি হতে হবে? রাসূলকে একমাত্র মডেল হিসেবে গ্রহণ করতে হবে। পোশাক কার পোশাক পরবেন? রাসূল যে পোশাক পরতে বলেছেন পরেছেন। কোন কথা বলবেন? রাসূল যা বলতেন। কি জিকির করবেন? রাসূল যা করতেন। আপনার ইবাদতে, আপনার মুআমালাত, চলাফেরাই, সব কিছুতে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত কিছু আছে সব কিছুতে কাকে অনুসরণ অনুকরণ করবেন, কাকে একমাত্র মডেল হিসেবে গ্রহণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা হলো ইক্তেদা বা রাসূলের একচ্ছত্র অনুসরণের কি দাবি? আপনার মুখে রাসূলের সুন্নত নাই, হ্যাঁ, আপনার খাওয়াতে নাই, চলাফেরাই নাই, উঠা বসাই নাই, ঘুমে নাই, জিগরাজ করে নাই, এবাতো নাই, হজে নাই, জাকাতে নাই, সবকিছু বানানো, কিছু রাসুলের কিছু অন্যের, চলবে? চলবে না। এটা আপনার এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে, এই উত্তম নমুনাকে গ্রহণ করো। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহু ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাত এবং আল্লাহর সাক্ষাৎ করতে ইচ্ছুক। অজাকার আল্লাহ কাসির, আল্লাহ বেশি বেশি করে জিকির করে, সূরা আহজাব 21 নম্বর, এই ওরাই কিন্তু রাসুল কি করবে তাদের জন্য রয়েছে, মুমিন কাফেরদের জন্য না, বিদআতীদের জন্য না, বরং রাসুলের যারা একচ্ছত্র অনুসরণ করতে চায় তাদের জন্য রাসুলের মধ্যে কি রয়েছে, রাসুলের মধ্যে আমাদের অনুসরণ এবং অনুকরণের নমুনা রয়েছে। এই জন্য বন্ধুগণ আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসুলের একচ্ছত্র অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক যেন দান করেন। এই গেল দুই নম্বর হক। তিন নম্বর হক হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি করে দুরুদ পাঠ করা। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে বড় বখিল ওই যে ব্যক্তির কাছে আমার যে আমার নাম শুনলো এরপর আমার উপর দুরুদ পাঠ করলো না, সে ব্যক্তি সবচেয়ে বড় বখিল। এই জন্য যেই কাজটা আল্লাহ নিজে করেন, ফেরেশতারা করেন এবং আমাদেরকে অর্ডার করছেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সূরা আহজাব 56। আল্লাহ তার রাসূলের প্রতি সালাত মানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রশংসা করেন ফেরেশতাদের কাছে, ফেরেশতারাও আল্লাহ রাসূলের জন্য কি করেন, দোয়া করেন। আর মানুষ যারা তারাও, হে মুমিন মুসলমানরা তোমরা রাসূলের জন্য কি করো, ইস্তেগফার করো। এইজন্য সালাত শব্দটা, সালাত শব্দ যদি আল্লাহর ব্যাপারে ব্যবহার হয় অর্থ হবে কি, প্রশংসা করা, রহমত বর্ষণ করা। ফেরেশতাদের ব্যাপারে হলে দোয়া করা, আর মুমিন মানুষের ব্যাপারে ব্যবহার হলে হবে কি, ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। এজন্য হে মুমিন এবং মুসলমানরা তোমরা রাসূলের প্রতি দুরুদ এবং সালাম পাঠ করো বেশি বেশি করে। আয়াত নাজিল হয়ে গেল, কার প্রতি আয়াত হয়েছিল, এই নাজিলটা হয়েছিল আয়াতটা ভাই কার প্রতি বলেন, রাসূলের প্রতি। আল্লাহ রাসূল কিভাবে দুরুদ এবং সালাম পাঠ করবেন, এক সাহাবি এসে মুসলিম বুখারী শরীফের হাদিস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অর্ডার হয়েছে আপনার প্রতি দুরুদ এবং সালাম পাঠ করার জন্য, সালাম কিভাবে দিতে হয় আমরা শিখছি, আত্মাহিয়াতের মধ্যে সালাম আছে না, আসসালামু আলাইকা বলেন, আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কিন্তু ওয়াকাদ উমিরনা আন নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অর্ডার করছেন আপনার প্রতি দুরুদ পড়ার জন্য, কিভাবে দুরুদ পড়বো আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন, খামোশ হয়ে গেলেন। সাহাবা ইকরাম বলতে লাগলেন আপোষের মধ্যে, আহ যদি জিজ্ঞেস না করা হতো ভালো হতো, রাসুল নিজেই আমাদের শিক্ষা দিতেন, এখন রাসুল চুপ হয়ে গেলেন, জবাব দিচ্ছেন না, উত্তর দিচ্ছেন না, নিঃসন্দেহে একটা কঠিন ব্যাপার কিনা। কিছুক্ষণ পরে আল্লাহ রাসুল যেহেতু ওয়াহির মাধ্যমে কথা বলতেন, হ্যাঁ, তিনি বললেন, তোমরা কি বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বুঝতে পারলেন? এই হলো দুরুদ ইব্রাহিম। আয়াত নাজিল করলেন কে, আল্লাহ, কার প্রতি, রাসূলের প্রতি। কোন শব্দ দিয়ে দুরুদ পাঠ করলে রাসূলের প্রতি দুরুদের হক আদা হবে, কে দান করেছেন, আল্লাহ, কার মাধ্যমে, রাসূলের মাধ্যমে। দুরুদ ইব্রাহিমকে আমরা নামাজের জন্য খাস করে দিয়ে বেদাতি বানানো, শিরক এবং কুফুরি বানানো দুরুদে তাজ, দুরুদে নারিয়া, দুরুদে হাজারি দুরুদ, অমুক দুরুদ, তমুক দুরুদ, কত নাকি বানাইছি আর কত ফজিলত বর্ণনা করেছি, যেগুলি সম্পূর্ণ বেদাত এবং কুফুরি এবং শিরকি বেদাত, যার মধ্যে কুফুরি এবং শিরকির কথা রয়েছে, এগুলি কিন্তু আমরা ফার্সি দিয়ে ছন্দ গাই না, উর্দু দিয়ে গাই না, আর মাঝে মাঝে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব এই ধরনের, এটা তো না, এটা তো আরবি না, রাসূল যা দিবেন তা তো আরবি দিয়ে দিবেন, ঠিক কিনা, ইয়া নবী সালাম, এইভাবে তো আরবি দিয়ে কোনোদিনই হয় না, বাক্য গঠন হয় না, তাহলে নিঃসন্দেহে এটা বানানো। এই জন্য বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদের, দুরুদের স্থান সম্পর্কে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাই জালাউল আফহাম একটি বই লিখেছেন, যেখানে 41টি স্থানে রাসূলের প্রতি দুরুদের আলোচনা করেছেন, এবং এছাড়াও এটা অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট নেই, যে কোনো জায়গাতে আপনি রাসূলের প্রতি দুরুদ পাঠ করতে পারেন। এর মধ্যে আমরা তাশাহুদের মধ্যে দুরুদ পাঠ করি, করি কিনা, এরপর আমরা আজানের সময় দোয়া দুরুদ পাঠ করি, কুনুতের সময় দুরুদ পাঠ করি, খুতবার সময় দুরুদ পাঠ করা, ঠিক এইভাবে আপনার দোয়ার আগে পাশে দোয়া পাঠ করা, দুরুদ পাঠ করা, মসজিদে প্রবেশ এবং বাইরের সময় দুরুদ পাঠ করা, ইত্যাদি ইত্যাদি, রাসুলের প্রতি দুরুদ পাঠ করা রহমতের কি কারণ, বুঝতে পারলেন, আপনার রুজিতে বরকত হওয়ার কারণ। এই জন্য আমার একটা ক্যাসেট আছে রাসুলের প্রতি দুরুদ ও সালাম, এই আলোচনাগুলি সেখানে রয়েছে 41টা জায়গা, কিছু কিছু জয়ীফ আছে, ওইগুলি বাদ দিয়ে মোটামুটি যেগুলি সহি আলোচনা আছে। ঠিক এইভাবে দুরুদের ফজিলত 40টি ফজিলত জিকির করেছেন আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাই এই জালাউল আফহামের বইয়ের 226 থেকে নিয়ে 223 পৃষ্ঠা পর্যন্ত, যেখানের মধ্যে একবার যদি দুরুদ পড়েন রাসুলের প্রতি, আল্লাহ স্বয়ং আপনার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন, এর মধ্যে আপনার দোয়া কবুল হয়, এর মধ্যে আপনার আল্লাহ রাসূলের সুপারিশ পাবেন কিয়ামতের দিন, এর মাধ্যমে আপনি আপনার গুনাহ মাফ হবে, এর মাধ্যমে রাসূল আপনার দুরুদের সালাম দিবেন, আপনার নাম ধরে রাসূলের কাছে আপনার নাম উল্লেখ করবে সাহাবা ফেরেশতাগণ ইত্যাদি ইত্যাদি, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দুরুদ এবং সালাম রাসূলের প্রতি বেশি বেশি পাঠ করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, দুরুদ এবং সালাম একই সঙ্গে পাঠ করতে হবে, খালি দুরুদ পাঠ করবো অথবা সালাম না, যখনই পাঠ করবেন একসঙ্গে। এই জন্য সবচেয়ে উত্তম হলো কি, দুরুদ ইব্রাহিম। এছাড়া যদি রাসূলের যে সমস্ত গুণ আছে, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা আলা আফযালিনা আলা সাইয়্যিদিল আম্বিয়া আলা খাতিমিন নবী, রাসূলের যে সমস্ত গুণের অধিকারী, এই গুণ উল্লেখ করে দুরুদ পাঠ করা জায়েজ আছে, তবে দুরুদে তাজে নারী এগুলি কখনোই চলবে না। এই জন্য বন্ধুগণ আসুন, রাসূলের প্রতি সবচেয়ে উত্তম দুরুদ কোনটা, দুরুদ ইব্রাহিমি। এর কোন নির্দিষ্ট সময় নেই, যখন ইচ্ছা তখন পড়েন। রাসূলের হক সম্পর্কে আপনি জানতে পারছেন, প্রথম হক কি, রাসূলকে মহব্বত করা, তার হক যতটুকু অতটুকু দেওয়া, বাড়াবাড়ি না করা, ঠিক কিনা। দুই নম্বর কথাটা আমরা জানতে হবে, এই তিনটা যখন হক সম্পর্কে আপনি জানবেন, এবার 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যা হয় একটু শুধু দৃষ্টিপাত করে শেষ করব, সেটুক হলো এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করা, নির্দিষ্ট করে তার সিরাত আলোচনা করা, দরুদ ও সালাম পাঠ করা, মিলাদ মাহফিল করা, নিঃসন্দেহে এইগুলি রাসূলের হক সম্পর্কে অজ্ঞরাই মূর্খরাই করে, বুঝতে পারলেন, জায়েজ না, এটা সম্পূর্ণভাবে বিদআত। কেন বিদআত, রাসূলের এইভাবে নির্দিষ্ট করে সিরাতের আলোচনা করা, দরুদ পাঠ করা জায়েজ না। প্রথম কারণ, আল্লাহ রাসূলের কোনো নির্দিষ্ট করেন নাই, ঠিক আছে, রাসূল যা করেন না আপনারা করবেন, সেটা সুন্নাত হতে পারে, আবু বকর করেন নাই, উমার করেন নাই, উসমান আলী করেন নাই, তাবিরা করেন নাই, ইমাম আবু হানিফা করেন নাই, শাফি মালিক আহমদ হাম্বল করেন নাই, বুঝতে পারলেন। নিঃসন্দেহে যারা আমাদের অনুকরণ, যাদেরকে আমরা অনুকরণ করব, ইমাম বা সাহাবা বা তাবিরা, কেউ এই কাজ করে নাই। প্রথম কথা, যে 12ই তারিখ যে রাসূল জন্মগ্রহণ করেছেন, এর কোনো দলিলই নেই। রাসূল 12 তারিখ ইন্তেকাল করেছেন রবিউল আউয়ালের, এর দলিল আছে, কিন্তু 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কোনো দলিলই নেই, বুঝতে পারলেন, এর কোনো দলিল নেই। এরপরে আসুন যে এই কাজটা খ্রিস্টানদের কাজ, আর খ্রিস্টান ইহুদিদের সঙ্গে সাদৃশ্য না হওয়ার করার জন্য সূরা ফাতিহায় কি পড়েন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহ ওই ইহুদিদের আর খ্রিস্টানদের রাস্তা আমরা চাই না, আর খ্রিস্টানরা হযরত ঈসার জন্মবার্ষিকী পালন করে, আপনারা আপনাদের নবীর জন্মবার্ষিকী পালন করলেন, সেম সেম হয়ে গেল না। আল্লাহ বলছেন, মান্তাস, আল্লাহ রাসূল বলছেন, মান্তাসাব্বা বি কওমিন ফাওয়া মিনহুম, যে জাতি অন্য বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য করে তারা তাদেরই অন্তর্ভুক্ত, বুঝতে পারলেন। তাহলে ম্যারেজ ডে পালন করা, জন্মবার্ষিকী পালন করা, অমুক তমুক, এই সেই বিজয় এটা ওটা, এগুলি সম্পূর্ণভাবে বিদআত, এটা খ্রিস্টানদের থেকে আসা আমাদের চলবে না, ঠিক আছে। এরপরে হলো, প্রশ্ন করবেন যে এটা তো কাজটা ভালো করে, রাসূলের সিরাতের আলোচনা করে আর দুরুদ ও সালাম পাঠ করে, ঠিক কিনা, এটাও চলবে না। কেন চলবে না, নির্দিষ্ট করা চলবে না, যেহেতু নির্দিষ্ট কোনো দলিল নেই। দুই নম্বরে, কি সিরাতের আলোচনা করে, যে সমস্ত আলোচনার মধ্যে রাসূল গায়েব জানে, রাসূল সহযোগিতা করতে পারে, বিপদের মুহূর্তে তিনি আগে আসতে পারে, কুফুরি শিরকে এবং জাল মিথ্যা বানানো ঘটনা বানিয়ে রাসূলকে আরো তার সম্মানকে ক্ষুণ্ণ করে, রাসূলকে যারা আল্লাহর পর্যায়ে পৌঁছায়, কুফুরি এবং শিরক এবং বেদাতি আলোচনায় বসা জায়েজ হবে, জায়েজ আছে। একটা একই আলোচনা শুনলেন, জ্যোতিরঞ্জিত চলবে না, কমাও চলবে না, তাই তারা যে আলোচনা করে বেদাতিরা, নিঃসন্দেহে দ্বিতীয় নম্বর কারণ যে এই জন্য এই আলোচনা করা চলবে না। তিন নম্বর কারণ হলো, যে এরা রাসূলের প্রতি দুরুদ কি একদিন দুইজনের জন্য রাসূল, আপনার 12ই রবিউল আউয়াল আসলে আপনারে স্মরণ করি, জপি, 12ই রবিউল আউয়াল আসলে আপনার ভুলে যায়, এটা কি রাসূল, যে দিন আপনার জীবনের প্রতি মুহূর্তের মডেল, প্রতি মুহূর্তের স্মরণীয় ব্যক্তিত্ব, তাকে আপনি ওই একদিন দুই দিন আর এক ওই সিরাতে রাসূল আর মিলাদিন নবীর অনুষ্ঠানে মাত্র না, রাসূলের চরিত্র তো সারা বছরে আপনাকে আলোচনা করতে হবে, রাসূল সম্পর্কে সারা বছরেই পড়তে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন হেফজ করাতেন বাচ্চাদেরকে, ওইভাবে রাসূলের জীবনে তাদেরকে হেফজ করাতেন, বলেন সুবহানাল্লাহ। আর আমরা নির্দিষ্ট দিন নিয়েই ব্যস্ত, এই জন্য এটা চলবে না, বরং রাসূলের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয় এর মাধ্যমে। আর একটা কারণে এই জন্য চলবে না, আর এইভাবে রাসূল দুরুদও পাঠ করে নাই, যৌথভাবে এককভাবে রাসূলের প্রতি দুরুদ পাঠ করতে থাকেন আপনি সারা জিন্দেগি, কোনো নিষেধ নেই, বুঝতে পারলেন। এই যৌথভাবে দুরুদের জন্ম কে দিয়েছিল, এইভাবে নির্দিষ্ট করে জন্ম দিয়েছিল আপনার মিশরের হাতিমি শি বাদশাহ শাহ মুজাফফর
525 খ্রিস্টাব্দে মিলাদুন নবী বা এই মিলাদ শরীফ বা আপনারা যেটা এটাতে বানিয়েছিল, 10,000 মুরগি ছাগল জবাহ করে মানুষকে মসজিদ থেকে বিরত করার জন্য, মসজিদ থেকে রোকার জন্য এই সারাদিন কিছু ভাড়াটিয়া হুজুর দিয়ে সল্লা আলার হুজুরের কিছু অতিরঞ্জিত বাড়াবাড়ি যে আপনার প্রশংসা করে পাঁচ অক্ত নামাজ থেকে মানুষকে বিরত রেখেছিল, এই বদমাশ শাহ মুজাফফারের বানানো জঘন্য উদ্দেশ্য নিয়ে মসজিদ থেকে বিরত রাখার জন্য সেই রান আর মুরগি, মুরগি আর ছাগলের রান এখনো রয়েছে, আছে না? এই জন্য অনেকে বলে এটা কেন মুলবিরা করে, আমি বলি যে ভাই মুরগির রান আর টাকাটা বন্ধ করেন কেমন করে দেখি, আপনার আর ফতোয়া জিজ্ঞেস করতে হবে না, তিনি ফতোয়া জিজ্ঞেস করে বেড়াবেন, যার জীবন বাঁচে না মিলাদ পড়াতে মরাতে। এখন তো মিলাদ করে মজা শেষ, মানে মিলাদ করতেই চাই, শুধু আরো চাই আরো চাই, কিন্তু তখন কইবে বাড়িতে তালা বন্ধ করে মেয়েরে কইবে হয়তো যে কয়ে দাও আব্বা নাই বাড়িতে, দেখা হলে এখন তো বলে কি হয়েছে, আরে আপনার বাবার আগামীকাল মৃত্যু দিবস পালন করবেন না, এখন বলে কিনা মুলবিরা লিস্ট আছে ওদের কাছে, কিন্তু সেদিন আপনার দেখলে মুখটা ঘুরাই নিবে যাতে করে আপনার না দেখেন না বলেন। যদি আপনি মুরগির রান, যে রান চালু করেছিল শাহ মুজাফফর বদমাশ, এই যখন উদ্দেশ্য নিয়ে মিলাদ, সেই মিলাদ আজকে আমাদের কাছে বড় খুব নেকির কাজ হয়ে গেছে, বন্ধু ইতিহাস পড়ে। এর জন্য 525 হিজরির আগে এই পৃথিবীর বুকে এই ধরনের যৌথ দুরুদ পড়া আর দিন নির্দিষ্ট করা এগুলি ছিল না, এই জন্য রান আর পয়সা বন্ধ করেন, এখনো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদা করার তৌফিক দান করেন, বল আমিন। আল্লাহ রাসূলকে তুমি আমাদের সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসার, তোমার পরেই তাকে ভালোবাসার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাসূলকে একচ্ছত্র অনুসরণ অনুকরণ এবং তাকে জীবনের মডেল হিসেবে গ্রহণ করা তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি রাসূলের প্রতি বেশি বেশি দুরুদ ও সালাম পাঠ করে তোমার রহমতের দয়া অর্জন করার, তুমি রহমত এবং দয়া অর্জন করার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে জাবা ছেড়ে সৌদি আরব কি জন্য এসেছেন, রুজি রুটির জন্য না, ভোকার জন্য না, অনেকেই ঠিক কিনা বাড়ি ঘর বিক্রি করে। আজকে এক জায়গায় গিয়েছিলাম একটা অনুবাদ করতে, অরিজিনাল বর্মি নিয়ে এসেছে 1,20,000 টাকা দিয়ে, এক পুরাতন পাসপোর্টে ভিসা লাগা সে গেছে, ওই ভিসা যে কেমনি কিনছে না চুরি করছে হে দিয়ে পাঠিয়ে দিয়েছে, ওখানে লেখা আছে কেফায়াতুল্লাহ আর এর নাম হলো হেদায়াতুল্লাহ, এই সেই করে এখন তো ধরা খেয়ে 40 দিন থেকে জেল হাজতে। আল্লাহ আকবার, এরকম তো বহুকে এর করেছেন। বন্ধুগণ, বাংলার জমিনে এইবারে অবিয়াল কেন্দ্র করে জশ্নে জুলুস, আর কারেন্ট যে খরচ হবে, টাকা পয়সা খরচ হবে, ক্ষীর পোলাও পাকা হবে, আর হুজুরদের পয়সা দেওয়া হবে, মিলাদ পড়া হবে, কত কোটি টাকা খরচ হবে, কত কোটি টাকা খরচ হবে হিসাব আছে? কমপক্ষে আমি মনে করি 20 বা 25 কোটি বা 30 কোটির কমে খরচ হবে না। এই ইসলামের নাম দিয়ে এই অপচয়, এটা সম্পূর্ণভাবে অপচয় বলা হবে। আমাদের দেশে তো মিলাদুন নবী মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান বলে আমাদের বইপত্রে পড়া হয়, হয় না বাচ্চাদেরকে, মেরাজুন মেরা নবী কি লাইলাতুল মেরাজ, মেরাজের রাত্রি, মিলাদ শরীফ ইত্যাদি ইত্যাদি, এগুলি সব আমাদের ধর্মীয় অনুষ্ঠান, যেভাবে অনুষ্ঠান কি ঈদ, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য বন্ধুগণ, এই যেখানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, যেখানে মানুষ ডাস্টবিন থেকে হাড় কুড়িয়ে পচা ভাত নিয়ে এতিম সন্তানদের নিয়ে ধুয়ে টুয়ে পাক করে আবার খাচ্ছে, সেই দেশে রবিউল আউয়ালকে কেন্দ্র করে এই বেদাতিদের বানানো অনুষ্ঠানে কোটি কোটি টাকাকে নষ্ট করা হবে। সেই দিনের কারেন্ট বিল যা পড়বে তার ধাক্কা পূরণ করতে এক সপ্তাহ গরমে থাকতে হবে। এই জন্য এই কোটি কোটি টাকার অপচয় ইসলামের নাম দিয়ে আমাদের রোধ করতে হবে। বন্ধুগণ, গত বছর পেপার পত্রিকাতে পড়লাম, স্বাধীনতার পরে বর্তমান সরকারের যুগে যত শান শৌকত এবং যত মানে খুব কি বলে ওটাকে জাকজমক করে মিলাদুন নবী পালন হয়েছে, এর আগে হয় নাই। কি বলতে চাই বর্তমান সরকার এই কথাটুক দিয়ে আমাদেরকে, এরা রাসূলের সবচেয়ে প্রিয় বান্দা, এই প্রিয় উম্মাহ, যারা জনগণের পয়সা নিয়ে ছিনিমিনি করে, এই কোটি কোটি টাকার হিসাব দাও বেদাতির দল, তোমাদের কাছে আমাদের প্রশ্ন থাকলো। এই জন্য আসুন এইভাবে অপচয় টাকা করেন না, বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই ধরনের জঘন্য অপরাধ থেকে, এই অপচয় থেকে হেফাজত করেন। রাসূলের সিরাত এবং তার মহব্বত সারা জিন্দগি হবে, এই দিন কিছু নির্দিষ্ট দিনের জন্য না। আল্লাহ রাব্বুল আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।